আমরা কিছু মনোশিক্ষার উপরে আলোচনা করব। প্রথমে আমি আর্ট অফ মাইন্ড কন্ট্রোল, কিভাবে মন কে কন্ট্রোল করা যায় তার উপরে আমরা একটা স্লাইড শো দেখব, এবং তারপরে মনোশিক্ষার উপরে কিছু আলোচনা করব। রাম রাম হরি হরি হরে কৃষ্ণ। তো আপনাদের সামনে উপস্থিত হয়েছেন আপনারা জানেন শ্রীপাদ পদ্মনেত্র প্রভু ভক্তিবেদান্ত স্বামী শ্রী প্রভুপাদের কৃপাধন্য বিশ্ব মহামন্ত্রী শ্রী শ্রী হরেকৃষ্ণ নামট্ট সঙ্ঘের শ্রী শ্রীমদ জয় পতাকা স্বামী গুরু মহারাজের কৃপাধন্য শ্রীপাদ পদ্মনেত্র প্রভু, যিনি সারা বিশ্বে প্রচার করে চলেছেন। তো শুধু এই পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, সারা বিশ্বে অর্জন করতে পেরেছি আমরা। যাক, বর্তমানে তিনি ইসকন শ্রী মায়াপুর ধাম
নমো বিষ্ণুপদায় কৃষ্ণ শ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতে নামিনে নমো আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধাম দায় মগর গ্রাম তারিণে নমো বিষ্ণুপদায় কৃষ্ণ শ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সরস্বতী দেব গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ সুন্দরাদি পাশ্চাত্য দেশ তারিণে বংশা গল্প তরুহর্ষ কৃপা সিন্ধু ভয় বচ পতিতানাম পাবনে ভো বৈষ্ণবে ভো নমো নমো জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবা সাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ তার উপরে তিন দিনের সেমিনার হবে। প্রত্যেক দিন আমরা দুটো অথবা তিনটে করে শ্লোক আমরা আলোচনা করব। তাই আমাদের এই সেমিনারের পরে আজকে একটা বিশেষ আকর্ষণ আছে, আমাদের মায়াপুর চন্দ্রোদয় নাট্যগোষ্ঠী অথবা মায়াপুর নাম হটে ভক্তবৃন্দের দ্বারা বিশেষ এক নাট্য অনুষ্ঠান আছে মায়াপুর থেকে। পূজ্যপাদ কৃষ্ণ চৈতন্য প্রসাদ প্রভু এসেছেন, রাধাপতি প্রভু এসেছেন, ওনারা আপনাদের আনন্দ বিধানের জন্য ভগবানের বিশেষ লীলা সাক্ষী গোপাল আপনাদের সামনে অভিনয় করে আপনাদের দর্শন করাবেন। আমি অনুরোধ করব, যারা আপনারা সেমিনারে অংশগ্রহণ করেছেন সবার, বেশিরভাগই সবার মোবাইল আছে, আমি অনুরোধ করব সবাইকে মোবাইল অফ করে রাখুন অথবা সাইলেন্ট করে রাখুন। সাইলেন্ট করে রাখতে পারেন, তাহলে পরবর্তীকালে যে আপনাকে ফোন করেছে তাকে কল ব্যাক করতে পারবেন। অনুরোধ করব যেন কারো মোবাইল বিজে না ওঠে, এই ব্যাপারে খেয়াল রাখবেন। তা আমরা প্রথমে আমরা একটা স্লাইড শো দেখব, মনোশিক্ষা, যে রঘুনাথ দাস গোস্বামী মনকে শিক্ষা দিয়েছেন। পূর্বতন আচার্যরা অনেকেই মনের উপরে কথা বলেছেন, মন তুমি কিসের বৈষ্ণব, প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে তব হরি নাম কেবল পরিতব। ভক্তিসংস্কার ঠাকুর মনকে লক্ষ্য করে বলেছেন। একবার ভক্তিসংস্কার ঠাকুর প্রভুপাদ তার উপদেশে বললেন, প্রত্যেক দিন সকালে উঠে
এই মনকে 100 ঘা জুতোর বাড়ি মারা উচিত, আর সন্ধ্যার সময় 100 ঘা ঝাঁটার বাড়ি মারা উচিত। এমনই এক মন, তাকে শিক্ষা দেওয়ার জন্য সবাই উপদেশ দিয়েছেন, প্রেমানন্দ ঠাকুর বলেছেন মনঃশিক্ষা, উনিও গ্রন্থ লিখেছেন, অনেক কীর্তন লিখেছেন। ভক্তিদাস ঠাকুর প্রভুপাদ মনঃশিক্ষার উপরে তিনি বৈষ্ণবকে এটার মাধ্যম দিয়ে তিনি মনকে শিক্ষা দিয়েছেন। ঠিক সেরকম রঘুনাথ দাস গোস্বামী, তিনি মনঃশিক্ষা লিখেছেন, আর ভক্তি বিনোদ ঠাকুর তার বাংলায় পদ্য আকারে আমাদের কাছে আরো সহজ করেছেন। আমরা এক এক করে আলোচনা করব, তার পূর্বে আমরা একটা স্লাইড শো দেখব। স্লাইড শো কিছু ছবি পড়বে, কিছু লেখা উঠবে, ওটা দেখবেন, কথা শুনবেন, এইভাবে স্লাইড শো। ও অরাজকতা কেন, আপনারা কি বিচার করতে পারেন? সমাজ কি আগের থেকে ভালো অবস্থায় আছে, কি মনে হয়? পঞ্চাশ বছর আগের পেপার দেখবেন আর এখন পেপার দেখবেন, কত ডিফারেন্স। প্রত্যেক দিন পেপারে ধর্ষণ, মার্ডার, উত্তেজনাপূর্ণ ঘটনা থাকবেই থাকবে, তাই কি না? আগের তুলনায় সাম্প্রদায়িক দাঙ্গা, আগের তুলনায় দেশে দেশে বিদ্বেষ অনেক বেড়েছে। আমার মনে পড়ে ইসকনের অন্যতম গুরুদেব ভক্তি চারুস্বামী মহারাজ একবার বলছিলেন, বিশ্বযুদ্ধের সময় যখন জাপানের উপরে অ্যাটম বোমা ফেলা হয়, ফলস্বরূপ এখনো অনেক মানুষ বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করছে সেই জায়গায়, কিন্তু বর্তমান যে অ্যাটম বোমা রেডি হয়ে আছে পাকিস্তান ভারতের দিকে, ভারত পাকিস্তানের দিকে, আমেরিকা রাশিয়ার দিকে, রাশিয়া আমেরিকার দিকে, যে রেডি করে রেখেছে এই যে অ্যাটম বোমা, তার কাছে সেই সময়কার যে অ্যাটম বোমা বাস্ট হয়েছিল সেটা বাচ্চা ছেলের হাতের খেলনার মতো, ডেঞ্জারাস অ্যাটম বোমা সব রেডি হয়ে আছে শুধু অপেক্ষা। মানুষ যেন বারুদের স্তূপের উপরে মানুষ অপেক্ষা করছে, চায় তার সমাজে এই সমস্ত বিশৃঙ্খলা, বিভ্রান্তি, অরাজকতা যদি আমরা একটু বিচার করে দেখি কেন। শিল প্রভুপাদ তার সুন্দর সুন্দর বিশ্লেষণ দিয়েছেন, তার একটা বিশ্লেষণ হচ্ছে, শিল প্রভুপাদ ব্যাখ্যা করছেন, ঘর ভর্তি কুকুরের থেকে আপনি কি শান্তি আশা করতে পারেন? পারেন? একটা ঘরে 50টা কুকুর আছে আর বললেন শান্তি শান্তি শান্তি, হবে? 50টা কুকুর বের করে দিলেন, দেখবেন 50টা গরু ঢুকিয়ে দিন, দেখবেন শান্তি আছে। বলার উদ্দেশ্য হচ্ছে, প্রভুপাদ ব্যাখ্যা করেছেন আমাদের মানসিকতা কিভাবে পাশবিকতায় পর্যবসিত হয়েছে, মানুষ কি করে আজ মানব সভ্যতা কি করে পশু সভ্যতায় পর্যবসিত হয়েছে, তার সুন্দর ব্যাখ্যা আছে। তা আসলে সবকিছুর মূলে হচ্ছে আমাদের মন। আমরা কোনো কিছু দেখি কি দিয়ে দেখি, চোখ দিয়ে দেখি না মন দিয়ে দেখি? আসলে মন দিয়ে দেখি। উদাহরণ দেওয়া হয়েছে, রাধানাথ স্বামী মহারাজ একটা উদাহরণ দিয়েছে, একটা সুন্দর ফুল ফুটে আছে, যদি একজন প্রেমিক প্রেমিকা সেই সুন্দর ফুল দেখবে তাহলে তার মনে হবে যে আমি আমার প্রেমিককে, অথবা কেউ ভাববে আমি আমার প্রেমিকাকে যদি ফুলটা দিতে পারবো তাহলে খুব ভালো হবে। সে একই ফুল যখন
একজন আর্টিস্ট দেখছেন সঙ্গে সঙ্গে মনে করছে কোথায় কোন কালার কতটা, কিভাবে আমি এটা আর্ট করব সেটাই চিন্তা করছে। ঠিক সেরকম সুন্দর একটা ফুল যখন একজন ভগবানের ভক্ত দেখছে কি মনে করছে, একই ফুল প্রেমিক প্রেমিকা দেখলো, আর্টিস্ট দেখলো, প্লাস একজন কৃষ্ণ ভক্ত দেখলো। কৃষ্ণ ভক্ত দেখলে তার কি মনে হবে, আপনাদের কি মনে হবে, গোবিন্দের চরণে কিভাবে দেবো, বিশেষ করে পুরুষোত্তম মাস চলছে, এই মাসে গোবিন্দের চরণে পুষ্প দেওয়া এতে অনেক সৌভাগ্যের ব্যাপার, সঙ্গে সঙ্গে সেই চিন্তা ভক্তদের মাথায় আসবে, আসবে কিনা। একই ফুল তিনজনই চোখ দিয়ে দেখলো কিন্তু তিনজনের ভাবটা তিন রকম হলো, তাই না? এই জগতের ভাব কি থেকে আসে, মন। যে যত তার মনটাকে উন্নত করেছে, পিউরিফাই করতে পেরেছে সে, তাই আমরা স্লাইড শোতে কিছুটা মনের কথা আলোচনা করব, তারপরে আমরা মনঃশিক্ষায় যাব। পরমেশ্বর ভগবান ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ নাম্বার শ্লোকে কি বলেছেন, বন্ধুরাত্মানস্তস্য জেনাত্ম বাত্মনাজিত অনাত্মানস্ত শত্রুতে বর্ত বৈতাত্ম শত্রুবত। অর্থাৎ যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু, কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই তার পরম কি কি, আরো জোরে বলে শত্রু। কেন বলতে বলছি, কারণ লাইট তো কম আছে, আপনারা দেখতে দেখতে ঘুমিয়ে যাচ্ছেন কিনা সেটা, কারণ সবার মুখটা ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু আপনারা যদি সাউন্ড করেন তাহলে আমার বলতে একটু সুবিধা হয় যে না আপনি আপনারা আমার সঙ্গে আছেন। তাহলে একই মন আমাদের শত্রু হতে পারে, আমাদের বন্ধু হতে পারে। সবার কাছে সবার মন আছে কি নেই, আছে? এখন বিচার করে দেখুন এই মন কি আমার শত্রু না আমার বন্ধু। একই ঘরে বাস করছে একজন শত্রু যার হাতে ধারালো অস্ত্র আছে, একই বিছানায় শুচ্ছি, রাত্রে ঘুম আসা উচিত কি উচিত নয়, আসবে ঘুম? তাই বিচার করে দেখা দরকার যে আসলে আমি বন্ধুর সঙ্গে আছি না শত্রুর সঙ্গে আছি। আর সেটাই বলছে ভগবান ভগবদ গীতা বলছেন যে এই মনই শত্রু মনই আমার বন্ধু। কিভাবে বন্ধু হতে পারে শত্রু হতে পারে বিচার করে দেখা যাক। যাদের মন অনিয়ন্ত্রিত, মন যাদের কন্ট্রোলে নেই, তারা কি কি উপহার পায় জীবনে? যাদের মন অনিয়ন্ত্রিত আনকন্ট্রোল, তারা এই মনের কাছ থেকে কি কি উপহার পায় দেখি আমরা। কি পায়, কি পায়? দৃঢ়তার অভাব। যদি মন চঞ্চল থাকবে, স্থির না হবে, কোন বিষয়ে দৃঢ় মনোভাব নিতে পারবে, শুনবে করব ঠিক আছে আর একটু সময় যাক, সময় তো এখনো আছে, এই কেবল ইয়ং বয়স। আর কোন বিষয়ে ভালো জিনিসের দৃঢ়তার অভাব যদি মন অনিয়ন্ত্রিত থাকবে, আর কি হবে, বিশ্বস্ততার অভাব, কাউকে ঠিক বিশ্বাস করতে পারবে না, নিজের স্ত্রী নিজের স্বামীকেও পর্যন্ত বিশ্বাস করবে না, যেহেতু মন অনিয়ন্ত্রিত আনকন্ট্রোল। তাই বিশ্বস্ততার সে অভাব পাবে, কি করবে? মন যার কন্ট্রোল নেই তাকে কি বলা হয়, পাগলামি করবে, যখন তখন যা ইচ্ছা তাই করবে, এই স্ত্রীকে ভালোবাসে এই স্ত্রীকে ধরে পিটাবে, হয় না এরকম? এসব অনিয়ন্ত্রিত মন, এসব
জিনিস উপহার পাওয়া যায় তার কাছ থেকে। আর কি উপহার পাওয়া যায়? নিজে পরিবার ও সমাজকে নষ্ট করে, তার ব্যবহার তার আচরণ নিজের ক্ষতি করে, পরিবারের ক্ষতি করে, সমাজের ক্ষতি করে। অনিয়ন্ত্রিত মন দিয়ে সে সমাজের কোনো উপকারে আসতে পারে না, পরিবারের কোনো উপকারে আসতে পারে না, নিজের তো কোনো উপকারেই করতে পারে না। ফার্স্ট হচ্ছে, আর কি উপহার পাওয়া যায়? বিষণ্ণতা, কোনো কিছু ভালো লাগছে না, এরকম মনে হয় না? মন চঞ্চল, চঞ্চলহীন মন কৃষ্ণ, কঠিন চাপ, খুব টেনশন, খুব চাপ, সহ্য করতে পারছি না, এত চাপ, রাত দিন এত টেনশন, এই টেনশন সেই টেনশন, খুব প্রবল উৎকণ্ঠা, দুরারোগ্য ব্যাধি। যখন মন আনকন্ট্রোল, অনিয়ন্ত্রিত, তখন দুরারোগ্য ব্যাধি এসে হাজির হয়। আর কি? সংকল্পহীনতা, কোন ভালো জিনিস নিয়ে যে সংকল্প করব, এটা আমি জীবনে করব, এই পথে আমি হাঁটবই, এই জীবনে আমি লাভ করার চেষ্টা করব, এই সংকল্পহীনতার জীবনে আসে। এই হচ্ছে অনিয়ন্ত্রিত মন যা আমাদের দিয়ে থাকে। ভগবদ গীতায় সুন্দর শ্লোকের মাধ্যমে ভগবান কৃষ্ণ কিভাবে জীব আস্তে 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 পতন লাভ ঘটে তার পন্থা দেখেছেন। সংজ্ঞা সংজায়তে কাম, কামাত ক্রোধাবি জায়তে, ক্রোধাত ভবতি সম্মোহ, সম্মোহ স্মৃতি ভুংসন, স্মৃতি ভুংসন বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ প্রণশ্যতে বুদ্ধিনাশ এবং পতন। ইন্দ্র কি করে? মন দিয়ে ইন্দ্রিয়ের বিষয়ের কথা চিন্তা করে। ইন্দ্রিয়ের বিষয় কি? রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, এর সান্নিধ্যে আসে ইন্দ্রিয়ের বিষয়ের। এর সান্নিধ্যে আসলে এর প্রতি আসক্তি বাড়ে। আসক্তির ফলে কি হয়? কামনা জাত হয়, সেটা লাভ করার ইচ্ছা হয়। যখন সেখানে বাধা সৃষ্টি করে, কেউ লাভ করতে পারি না, তার থেকে ক্রোধ হয়, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতি ভ্রংশ, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, তারপরে বুদ্ধিনাশ, বুদ্ধি পুরোপুরি জিরোতে এসে হাজির। কামস্তত্র হিত জ্ঞানা, ভগবদ গীতায় কৃষ্ণ বলছেন কামনা বাসনার ফলে মানুষের জ্ঞান হিত হয়ে যায়, একদম নষ্ট হয়ে যায়। এটা চাই সেটা চাই, পাচ্ছি না, ক্রোধান্বিত হচ্ছি, বুদ্ধি নষ্ট হচ্ছে। এভাবে দেখা যায় স্মৃতিভ্রমে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ হলে প্রণশ্য। এটা ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ে 62 এবং 63 নাম্বার শ্লোক আপনারা পড়বেন, দেখবেন ভগবান কৃষ্ণ কিভাবে ব্যাখ্যা করেছে। যেহেতু সময় সংক্ষিপ্ত, আমরা কম করে বলবো। এইটা একটা রথ দেখছেন, একজন বসে আছেন, একজন রথ চালাচ্ছে। তা আমাদের শরীরটা হচ্ছে একটা রথের সঙ্গে তুলনা করা হয়েছে। শরীরটাকে একটা রথের সঙ্গে তুলনা করা হয়েছে। পাঁচটা ঘোড়া আছে এই শরীরের, একটা রথের পাঁচটা ঘোড়া আছে। আমাদের শরীর রূপ রথের পাঁচটা ঘোড়া হচ্ছে পাঁচটা ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচটা ইন্দ্রিয়, এ হচ্ছে পাঁচটা ঘোড়া। একটা রথের যে পাঁচটা ঘোড়া থাকে, পাঁচটা ইন্দ্রিয় হচ্ছে পাঁচটা ঘোড়া সঙ্গে তুলনা করে। এবং ঘোড়াটাকে যে দড়ি দিয়ে টেনে ধরে লাগা, সেটা হচ্ছে মন, সেটা হচ্ছে মন, যেটা দিয়ে ইন্দ্রিয় সঙ্গে
মানে ড্রাইভারের সঙ্গে সংযুক্ত হয়েছে, অর্থাৎ দড়ি, সেটা হচ্ছে মন। আর যিনি ড্রাইভিং করছেন, কন্ট্রোল করছে, ঘোড়াকে পরিচালনা করছেন, তিনিকে বুদ্ধি, ইন্টেলিজেন্ট। যার বুদ্ধি যত উন্নত সে তত মন রূপ রজ্জুর দ্বারা পাঁচটা ঘোড়াকে কন্ট্রোল করে চালাতে পারে, তখন রথটা সুন্দরভাবে চলে। কিন্তু বুদ্ধি দিয়ে মন রূপ রজ্জুর দ্বারা যখন পাঁচটা ইন্দ্রকে আমরা কন্ট্রোল করতে পারি না, তখন একটা রথে পাঁচটা ঘোড়া পাল দিকে দৌড়ালে যেমন রথের দুরবস্থা হয়, বিশেষ করে রথে যে বসে আছে তার দুরবস্থা, রথে কে বসে আছে, আত্মা, সোল, আত্মা। আর এই আত্মা এই পরে কি এই মরে এই অবস্থা। তাই জড় জগতে আমরা যদি কি বলে মনটাকে কন্ট্রোল করতে চাই, তা ইন্টেলিজেন্ট বুদ্ধিটাকে পাওয়ারফুল করতে হবে। আর বুদ্ধি লাভ করার জন্য আমরা প্রাইমারি স্কুলে যাই, হাই স্কুলে যাই, ইউনিভার্সিটিতে যাই, উন্নত বুদ্ধি লাভ করার জন্য। এই জাগতিক যে পাঠশালায় যে জ্ঞান আমরা লাভ করি সেটা হচ্ছে টেম্পোরারি, কিছু সময় সেটা থাকে, তারপরে আর থাকে না। কিন্তু পারমার্থিক বিদ্যা, গীতা ভাগবতের বিদ্যা, গুরু প্রদত্ত বিদ্যা, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত যে বিদ্যা, সেই বিদ্যা সত্য কহে ঈশ্বর ভজিলে, দেহ ছাড়ি চলিলে সঙ্গে তাহা চলে। সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যদি চিত্ত বৃত্তি রয়। সেই বিদ্যা, আসল বিদ্যা কৃষ্ণ পাদ পদ্মে ভক্তি উৎপাদন। কিন্তু জড় বিদ্যা, বিদ্যার গৌরবে কাটাইনু কাল পরম সাহসে আমি, তোমার চরণ না ভজিনু কহু এখন ভরসা তুমি। পড়িতে পড়িতে ভরসা বাড়িল, জ্ঞানে গতি হবে মানি, সে জ্ঞান দুর্বল, সে জ্ঞান অজ্ঞান, সে জ্ঞান অজ্ঞান। জড় বিদ্যা যত মায়ার বই হব, তোমার ভজনে বাধা, মহজন মিয়া অনিত্য সংসারে জীবকে করে গাধা। সেই গাধা হয়ে সংসারের বোঝা বহিনু অনেক কাল, বার্ধক্যে এখন শকতির অভাবে কিছু নাহি লাগে হার। এক সময় এই বিদ্যা শেষ হবে, কিন্তু চিন্ময় যে বিদ্যা, যে বিদ্যার যারা মনটাকে আমরা ঠিকভাবে কন্ট্রোল করতে পারি, সাধু শাস্ত্র গুরুর কাছ থেকে সেই বিদ্যা আসে, তাকে বলা হয় পরাবিদ্যা। তাদের বিজ্ঞানার্থা স গুরু মেভাবি করছে, সেই সঠিক জ্ঞান লাভ করার জন্য একজনকে সদ্গুরুর কাছে যেতে। আর সেই বিদ্যা দিয়ে মন রূপ রজ্জুর দ্বারা পাঁচটা ইন্দ্রিয় যদি কন্ট্রোল করতে পারবো, তাহলে যে রথে দেহরূপ রথে দেহী যে আত্মা সব খুব সুন্দর অবস্থায় থাকে। আর মনুষ্য জীবন হচ্ছে এটা সেন্স গুলোকে কন্ট্রোল করার জন্য, কুকুর বিড়ালের জন্য এই জ্ঞান নয়, অন্য পশুদের জন্য এই জ্ঞান নয়, এই জ্ঞান মনুষ্য জীবনের জন্য। তাই মনুষ্য জীবন যার ফোন বাজবে ফোনটা আমার কাছে নিয়ে আসবে, ফোন পাশে যে বাজবে তার ফোনটা নিয়ে নেবেন আমার কাছে নিয়ে আসবেন। অফ করতে জানেন আপনি, প্রভু অফ করে দেন, সাহায্য করুন। তা আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে এই, কিভাবে আমরা শুদ্ধ জ্ঞান লাভ করে মনটাকে কন্ট্রোল করব, মনের ভূমিকা কি। মনের ভূমিকা হচ্ছে এই, মন কি আমাদের বন্ধু হতে পারে? একটা ছুরি চাকু ভালো না খারাপ কি বলবেন? হ্যাঁ, ভালো এবং খারাপ দুটোই। একজন শল্য চিকিৎসকের হাতে এটি একটি জীবন দেয়। চাকু থাকলে অনেক টাকা পুরস্কার পাচ্ছে, সার্জেন ডাক্তার অপারেশন করছে। আর ওই চাকু যদি এক ডাকাতের হাতে থাকে, দুষ্কৃতির হাতে থাকে, মানুষকে হত্যা করে, তাকে ধরতে পারলে জেল হাজতে দেওয়া হয়। একই চাকু। ঠিক মনের কার্যকলাপকে আমাদের জানতে হবে যে মন কি করে, চিন্তা করে, মন কি করে, অনুভব করে, তারপরে ইচ্ছা প্রকাশ করে। এ হচ্ছে মনের কাজ, চিন্তা, অনুভব এবং ইচ্ছা। মনের সম্পত্তি কি? মন হচ্ছে সাধারণত সাধারণ অবস্থায় আনকন্ট্রোল যে মাইন্ড, এটা হচ্ছে অস্থির, বিক্ষেপকারী, দুর্দমনীয়। এই মনকে কন্ট্রোল করা খুবই কষ্টকর। কে বলেছেন? অর্জুন ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করেছেন, চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাথি বলভদ্র, আমার মন এত চঞ্চল বায়ুর বসু দুষ্কর। ভগবান বলেছেন, না এটা ঠিক নয়। তাই বলেছেন, কি বলেছেন? অসংশয় মহাবাহ, তুমি যেটা বলছো এটা কোনো ব্যাপারে কোনো সংশয় নেই, একদম কনফার্ম। কিন্তু পন্থা আছে, কিভাবে কন্ট্রোল করা যেতে পারে তার পন্থা আছে। অর্জুন বলছেন, মন এত চঞ্চল বায়ুকে বাতাসকে ধরে রাখা যায়, কিন্তু মনটাকে কন্ট্রোল করা যায়। এবং কৃষ্ণ কনফার্ম করেছে ঠিক, এবং বললেন, অভ্যাস এন তু কন্টেন বৈরাগ্য ন চাকরি চ, অভ্যাস করো, বৈরাগ্য অবলম্বন করো। খুব শক্তিশালী মনটা, খুবই শক্তিশালী, সহজে কন্ট্রোল করা যায় না, বাইরেও সুদুষ্কর। মন অত্যন্ত চঞ্চল, শরীর ও ইন্দ্রিয় আদি বিক্ষেপ উৎপাদন দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান, তাই তাকে নিগ্রহ করা, বায়ুকে বশীভূত করার থেকে অধিকতর কঠিন বলে আমি মনে করি। কে বলছে? অর্জুন, এত বড় শুদ্ধ ভক্ত, অত বড় গাণ্ডীবধারী যোদ্ধা, শক্তিশালী, তবুও বলছেন আমার মন এত চঞ্চল আমি কন্ট্রোল করতে পারছি। আর আমরা কি মনে করি? আমার মন কন্ট্রোল, আমার মন কত ভালো, তাই বলে কিনা? তাহলে ভক্তিরস ঠাকুর প্রভুপাদ কেন তাকে ছাটার বাড়ি মারতে বললেন, কেন তাকে জুতোর বাড়ি মারতে বললেন? যদি খুবই ভালো হয়, মনকে নিয়ন্ত্রণ করার কিছু কৌশল, ইন্দ্রিয়গুলিকে কোনো প্রকারে তাদের ইচ্ছা অনুসারে বিচরণ করতে দেবেন না। সবসময় ইন্দ্রিয়গুলো কি করবে? তা ইন্দ্রিয় ভোগ্য বস্তুর প্রতি লালায়িত, সেই ইন্দ্রের যে বিষয় তার প্রতি সবসময় সে আকর্ষিত। আর মনকে নিয়ন্ত্রণ করার কৌশল মানে হচ্ছে মনটা যেটা চাইবে সেটাকে অ্যালাউ করা যাবে না, টেনে আনতে, তাদের ভ্রান্ত পথ থেকে তুলে নিয়ে আসে। দ্বিতীয় ধাপ সবাই পড়ুন জোরে, অনেক জোরে হওয়ার কথা, আপনারা সবাই যদি জোরে পড়েন। মন ইন্দ্রিয়গুলিকে ভগবত বিষয়ে নিযুক্ত করুন। তৃতীয় ধাপ, মনকে কন্ট্রোল করার পন্থা, ভগবত গীতার মতো উন্নত গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে জীবনের উদ্দেশ্যকে উপলব্ধি করা, ভক্ত সংগ্রহ করা, সাধু সঙ্গে যথার্থ সব ব্যবহার করুন। সাধু সঙ্গে এটা আমরা জানতে পারবো, সেটা ব্যক্তি জীবনে সেটা কাজে লাগাবার চেষ্টা করব,
নাই তো সাধু সঙ্গ করলাম, এক কান দিয়ে কিছু শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলাম। ও তো সাধুদের ব্যাপার, ও বলেছে ওখানেই থেকে যাবে, বাড়ি আনার দরকার নেই, তা নয়, সেটা কাজে লাগানোর চেষ্টা করতে হবে। ভাগবতমে বলছে ছিন্নতাং শ্রদ্ধা নিত্যম গিনন্তস্য সচেষ্টিত, শ্রদ্ধা সহকারে ভাগবত কথা শ্রবণ করা উচিত, শুধু তাই নয় তারপরে কি করতে হবে, গিনন্তস্য সচেষ্টিত, নিজেকে চেষ্টা করে তাকে গ্রহণ করার চেষ্টা, যেটা অধ্যয়ন করলাম যেটা শ্রবণ করলাম সেটাকে ব্যক্তি জীবনে কাজে লাগাতে, গিনন্তস্য সচেষ্টিত, তাহলে ফল কি হবে, নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশতে রীতি, তাহলে খুব অল্প সময়ের ভিতরে, অর্থাৎ অনেক সময় লাগবে না, খুব অল্প সময়ের ভিতরে ভগবান বিশতে রীতি, তাহলে ভগবান হৃদয়ে বসতি স্থাপন করবে। ষষ্ঠ ধাপ হচ্ছে বুদ্ধিমত্তা পরিশীলিত করো, অর্থাৎ জ্ঞান লাভ করো, জ্ঞান লাভ করার জন্য কি করতে হবে, কি করতে হবে, আর কি করতে হবে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে, আর কি করতে হবে, সাধু সঙ্গে শ্রবণ করতে হবে, আর কি করতে হবে, কীর্তন করতে হবে, চরণ আশ্রয় গ্রহণ করতে হবে, জ্ঞান আছে বিজ্ঞান আছে, H2O দুই পরমাণু হাইড্রোজেন এক পরমাণু অক্সিজেন একটা টেস্ট টিউবে মিশালে এক অণু জল হয়, এটা ঘরে বসে জানলাম, একে বলা হয় জ্ঞান। বিজ্ঞান হচ্ছে যখন আমরা সেটাকে ল্যাবরেটরিতে যাব, টেস্ট টিউব নেব, হাইড্রোজেন অক্সিজেন মিক্সিং করব, রেজাল্ট পাবো, দিস ইজ বিজ্ঞান। অর্থাৎ জ্ঞান শুধু শাস্ত্র জ্ঞান, কিন্তু শুধু শাস্ত্র জ্ঞান হলে হবে না, সেটা বিজ্ঞান হতে হবে, অর্থাৎ প্র্যাকটিক্যাল করতে হবে। আমরা দেখে অনেক বড় বড় ভক্ত, তাদের যদি বলা হবে আপনি লেকচার দিন লেকচার দেবে, কিন্তু যদি বলা হবে একটু বসে শুনুন হরিকথা, ধৈর্য নেই, কারণ যে জ্ঞানটা মাথায় আছে ওটা প্র্যাকটিক্যাল নেই। গৌরাঙ্গ মহাপ্রভু নিজে স্বয়ং ভগবান হওয়া সত্ত্বেও উনি কার কাছ থেকে শ্রবণ করতেন, কার কাছ থেকে বলুন তো, গদাধর পণ্ডিতের কাছ থেকে প্রত্যেক দিন ভাগবত শুনতেন। স্বয়ং ভগবান হওয়া সত্ত্বেও তিনি আচরণ করে শিক্ষা দিয়েছেন, আপনি আচরে ধর্ম জীবের শিক্ষা, আপনে না কইলে ধর্ম শিখানো যা যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়, মহাপ্রভু নিজে করছে। এই জন্য আসলে জ্ঞানটা পরিপুষ্ট হবে যখন সেটা প্র্যাকটিক্যাল আমরা ইমপ্লিমেন্ট করব, সেই অনুসারে ভগবত সেবা করব, আমাদের ব্যক্তি জীবনেও সেটা কাজে লাগাবো, নতুবা মুখস্থ বিদ্যা শুধু হলে হবে না। শাস্ত্র পড়ে বলছে পড়িয়া শুনিয়া লোক গেল ছাড়ে খারে, কৃষ্ণ মহোৎসব বঞ্চিল তাহারে, পড়ে শুনে ছাড় খারে গেল লোক, কৃষ্ণের যে উৎসব আনন্দ উৎসব তা বঞ্চিত হয়। মুখস্থ বিদ্যা আছে, শাস্ত্রের জ্ঞান আছে, কিন্তু প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট নেই। এই জন্য অনেক দেখবেন বড় বড় লেকচারার, আপনি 2000-5000 টাকা দিলে ভালো ভালো কথাকার পাবেন, পাবেন না, নগদ দিবে, আপনি টাকা দিলে আপনার অনেক কথা বলবে, অনেক উন্নত কথাও বলবে, কিন্তু দেখা যাবে ব্যক্তি জীবনে ছিটে ফোটা কাজে লাগায় না। এটা জ্ঞান লাভ করতে হবে, সেটাকে হতে হবে অবশ্যই বিজ্ঞান। প্রভুপাদ বলেছেন এমনকি মন যদি অন্যত্র চলে যায় তবু তাকে জোরপূর্বক কৃষ্ণ রূপ শব্দ ব্রহ্মে নিযুক্ত করতে হবে, মন চঞ্চল বারবার ছুটে যাবে, বারবার তাকে ধরে ধরে এনে ভগবানের রূপের প্রতি ভগবানের নামের প্রতি নিযুক্ত করতে হবে।
মনকে নিয়ন্ত্রণ করার অনুমোদিত পন্থা হচ্ছে উচ্চের স্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা এবং শ্রবণ করা। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মন্ত্র মন প্লাস মনকে যে ত্রাণ করে, এতক্ষণ আমরা মন নিয়ে বলছিলাম, এক কথায় মহাপ্রভু শিক্ষা দিলেন যে মনকে যদি ত্রাণ করতে হয়, মনকে যদি শুদ্ধ করতে হয়, একটাই উপায় হরিনাম, হরে নাম হরে নাম হরে নাম হইব কেবল, কলম নাস্তে নাস্তে নাস্তে। মনকে সব কিছু থেকে তুলে নিয়ে আসতে হবে, তা আপনা থেকেই সম্পন্ন হবে যদি মন শব্দ ব্রহ্মে নিযুক্ত থাকে। শব্দ ব্রহ্ম মানে নাম ব্রহ্ম, হরে কৃষ্ণ মহামন্ত্র সেই নামের প্রতি, এবং সেই নাম ভিতরে সব কিছু আছে। চেত দর্পণ মার্জনম ভব মহাদেবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বোধ জীবনম আনন্দাম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতাশ্রয়ণম সর্বাত্ম স্নাবনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। কৃষ্ণ নামে কত গুণ আছে তা ব্যাখ্যা করলে সেটা অন্যদিন সময় হতে পারে পরে। তাই সবাই মনটাকে কন্ট্রোল করার পন্থা প্রভুপাদ বলেন চ্যান্ট অ্যান্ড বি হ্যাপি। শিবা সঙ্গনে যখন মহাপ্রভু অভিষেক হচ্ছিল, জল বহন করে নিয়ে আসছিলেন শিবাসের এক বাড়ি কাজ করে এক ছোট্ট বালিকা, বলছে জল বয়ে কি আনছে, বলছে ওর নাম কি, তা বলছে ওর নাম হচ্ছে দুঃখী। মহাপ্রভু বলেন যে ভগবানের সেবা করে সে কি করে দুঃখী হতে পারে, আজ থেকে নাম হবে ওর সুখী। মহাপ্রভু নাম চেঞ্জ করে দিলেন, না যে ভগবানের সেবা করে ভগবানের নাম করে সে কখনো দুঃখী হতে পারে না, সে হবে সুখী। সেই জন্য প্রভুপাদ এই শ্লোগান দিয়েছেন চ্যান্ট হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে অ্যান্ড বি হ্যাপি এবং খুশি সুখী। এটা হচ্ছে আমাদের স্লাইড শো আমরা দেখলাম। এরপরে আমরা আমাদের আসল মনঃশিক্ষাতে আমরা প্রবেশ করব, যেটা রঘুনাথ দাস গোস্বামী আমাদের শিক্ষা দিয়েছেন, যেটা ভক্তি বিনোদ ঠাকুর প্রত্যেকটা শ্লোকের উপরে ব্যাখ্যা দিয়েছে। তো প্রথমে আমরা শ্লোকে প্রবেশ করার আগে রঘুনাথ দাস গোস্বামীকে ভক্তিবিনোদ ঠাকুর প্রণাম করেছেন, শ্রী রঘুনাথ দাস গোস্বামী চরণে ভক্ত। রঘুনাথ দাস গোস্বামীর লেখা এই মনঃশিক্ষা জানার আগে রঘুনাথ দাস গোস্বামী সম্পর্কে দুই চার কথা না বললে ভুল হবে। জানা দরকার রঘুনাথ দাস গোস্বামীকে। আমরা সর্বগোস্বামীতে অষ্টকেও জানি, কৃষ্ণ কীর্তন গান নর্তন পর, সবসময় তারা কৃষ্ণ কীর্তন নাচ গানে মত্ত থাকতেন। সংখ্যা পূর্বক নাম গান নতি ভি কালাবর সানিত, তারা সবসময় যারা কৃষ্ণ ভজনে নিযুক্ত থাকতেন সেই সর্বস্বামী শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই সর্বস্বামীর অন্যতম হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী। বেশি দূর নয়, আপনাদের যেখানে আমরা আছি গঙ্গা পার হলেই হুগলি জেলা, যেখানে আদি সপ্ত গ্রাম, রঘুনাথ দাস গোস্বামী তিনি ওখানে আবির্ভূত হয়েছিলেন আজ থেকে প্রায় 500 বছর আগে।
বাবা জেঠা বিরাট বড় ধনী ছিলেন, তখনকার সময়ে তাদের 12 লক্ষ টাকা বাৎসরিক আয় ছিল। তখন 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত, অর্থাৎ 12 লক্ষ টাকা মানে এখনকার সময় কোটি 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 টাকার সমান বাৎসরিক আয়। এত ঐশ্বর্য। এবং বাবা এবং জ্যাঠা দুইজনেরই একমাত্র পুত্র হচ্ছেন এই রঘুনাথ, কিন্তু বাল্যকাল থেকে বিষয়ে বৈরাগ্য, ভগবত ভজনে উদ্গ্রীব, বিষয় পরিত্যাগ করার চিন্তা করেন। মহাপ্রভু যখন অদ্বৈত আচার্যের গৃহে এসেছেন, এই রঘুনাথ মহাপ্রভুর কাছে গিয়েছেন। মহাপ্রভুর কাছে গিয়ে মহাপ্রভুকে বলেছেন, প্রভু আমি সবকিছু ত্যাগ করে আপনার চরণ আশ্রয় গ্রহণ করতে চাই, আপনি কৃপা করুন আমাকে আশ্রয় দিন। মহাপ্রভু প্রথমে বলেছেন, মর্কট বৈরাগ্য না কর, লোক দেখাইয়া যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া অন্তরে নিষ্ঠা কর বাহ্যে লোক ব্যবহার, অচিরাৎ কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। অন্তরকে নিষ্ঠা কর, বাহ্যে লোকাচার কর, আর অচিরাই কৃষ্ণ তোমাকে উদ্ধার করবে। মহাপ্রভু পুরোপুরি কৃপা করলেন রঘুনাথ দাস গোস্বামীকে। রঘুনাথ ফিরে গেলেন, বারবার গৃহ পরিত্যাগ করে পালিয়ে যেতে চান, সেই জন্য বাবা জ্যাঠা কি করেছেন, তার জন্য প্রহরী রেখে দিয়েছেন যাতে সে পালিয়ে যেতে না পারে। এবং রঘুনাথকে সুন্দর রূপসী কন্যা দেখে তার বিবাহ দিয়েছে, কিন্তু তবুও মন তার বিষয়ের প্রতি আসক্ত নয়, বারবার গৃহ ত্যাগ করে চলে যান, আর প্রহরীরা ধরে ধরে নিয়ে আসে। তার মা বলছে, রঘুনাথের মা বলছে, ছেলে পাগল হয়ে গেছে, ওকে দড়ি দিয়ে বেঁধে রাখো। তার বাবা বলছে, স্বর্গের মতন ঐশ্বর্য, অপ্সরাদের মতন সুন্দর স্ত্রী যাকে বেঁধে রাখতে পারে না, তাকে সাধারণ দড়ি দিয়ে কি আর বেঁধে রাখা যায়। এমনই রঘুনাথ দাস পরবর্তীকালে পানিহাটিতে এসেছেন, সামনেই পানিহাটি উৎসব। পানিহাটিতে যখন এসেছেন, দেখতে পেয়েছেন নিত্যানন্দ প্রভু পার্শ্বদের নিয়ে গঙ্গার ঘাটে বসেছেন স্নান করার উদ্দেশ্যে, আর রঘুনাথ দূর থেকে নিত্যানন্দ প্রভুকে প্রণাম করছেন। ভক্তরা নিত্যানন্দ প্রভুকে বলছেন, প্রভু দেখুন রঘুনাথ আপনাকে প্রণাম করছেন। নিত্যানন্দ প্রভু বললেন, আরে চোরা, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস, আয় কাছে আয়, তোকে আস দণ্ড দেব। চোরা কেন বললেন, চোর কেন বললেন, আপনার বাড়ি জিনিস যদি আপনাকে না বলে আমি নেই, আমাকে চোর বলবেন কি বলবেন না? তাই গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে নিত্যানন্দের সম্পত্তি, তাই গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে রঘুনাথ ডাইরেক্ট গিয়েছে, আর নিত্যানন্দ প্রভু হচ্ছেন আদি গুরু। কৃষ্ণকে পেতে গেলে গুরুর মাধ্যম দিয়ে যেতে হয়, যে গুরু ছেড়ে গৌরাঙ্গ ভজে সেই পাপী নরকে মজে। তা রঘুনাথ ডাইরেক্ট কি করেছেন, মহাপ্রভুর কৃপা পাওয়ার ইচ্ছা করেছেন। কিন্তু সেই জন্য নিত্যানন্দ প্রভু বলছেন, এ হচ্ছে চোর, সে আমাকে বাদ দিয়ে মহাপ্রভুর কৃপা পেতে চায়। তাই বলছেন, চোরা কাছে আয়, আমাকে, হ্যাঁ তোকে আজ দণ্ড দেব। কি দণ্ড? না আমার ভক্তদের তোমাদের তোমাকে চিরাদি খাওয়াতে হবে উৎসব। রঘুনাথ দাস তো ধনী লোকের পুত্র, সঙ্গে সঙ্গে গ্রামে খবর পাঠালে যার যত দুধ দধি কলা ফল যা যা আছে সব নিয়ে আসো, আমি দাম দেব, উৎসব হবে। সবাই নিয়ে আসলেন, রঘুনাথ দাম দিলেন, নিত্যানন্দ প্রভু উৎসব করলেন, পুরী ধামে মহাপ্রভু ছিলেন তাকে ডেকে আনলেন, তাকে উৎসব দেখালেন, এবং উৎসব শেষে নিত্যানন্দ প্রভু রঘুনাথের মাথায় তার চরণ স্পর্শ করালেন, তাকে কৃপা করলেন। আর যখন নিত্যানন্দ প্রভুর কৃপা পেলেন, আগে মহাপ্রভুর কৃপা পেয়েছেন কিন্তু ঘর ছাড়তে পারেননি, যেদিন নিত্যানন্দ প্রভুর কৃপা পেয়েছেন সেই দিনই রাত্রে ওনার কুলগুরু যদুনন্দন আচার্য এসেছেন, বলেছেন যে আমার পূজারী চলে গেছে, রঘুনাথ তুমি একটু দেখো, রাত্রে এসে বলছে তুমি একটু খুঁজে দাও কোথায় গেছে, একটা পূজারী জোগাড় করে দাও। তখন বলছে চলুন আমি দেখছি, তাই বলে গুরুদেবের সঙ্গে বের হয়ে গেলেন বাড়ি থেকে। প্রহরীরা সবাই ভাবছে গুরুদেবের সঙ্গে যাচ্ছে, ঠিক আছে কিছু আর বলল না। কিছুদূর যাওয়ার পরে যদুনন্দন আচার্য গুরুদেবকে বললেন, গুরুদেব আপনি এইদিকে যান, আমি পূজারি ঠিক করে আসছি। গুরুদেবকে পাঠিয়ে দিলেন, উনি একা হয়ে গেলেন, দেশুক সোজা চলে গেলেন। বারো দিনের পর যান, তিন সন্ধ্যা অন্ন খান, বারো মানে এক মাসের রাস্তা মাত্র বারো দিনে গেলেন পুরী ধামে, এত দ্রুত গেলেন। আর মাত্র তিনবার কিছু প্রসাদ পেয়েছে, কোথাও কোথাও একটু দূর, এইভাবে মহাপ্রভু চিন্তা করতে করতে ছুটলেন মহাপ্রভুর কাছে, মহাপ্রভুর চরণাশ্রয় গ্রহণ করার জন্য। পুরী ধামে যখন পৌঁছালেন, মহাপ্রভু গম্ভীরাতে ছিলেন, সেখানে রঘুনাথ এসে প্রণাম করলেন, তাকে গ্রহণ করলেন মহাপ্রভু। প্রত্যেক দিন মহাপ্রভুর সঙ্গে রঘুনাথ প্রসাদ পেতেন, কিছুদিন পরে রঘুনাথ মহাপ্রভুর সঙ্গে প্রসাদ পাওয়া বাদ দিয়ে দিলেন। মহাপ্রভু গোবিন্দকে জিজ্ঞাসা করলেন, রঘুনাথ কোথায়, প্রসাদ পায় না? না রঘুনাথ, আপনার সঙ্গে প্রসাদ পাওয়াটা কেমন মনে করছেন আপনি? সেই জন্য উনি কি করেন, ভিক্ষা করে খান। দেখুন অত ধনী ঘরের পুত্র কি করছেন, একটা শব্দ কোথায় হচ্ছে একটু চেক করে। তা রঘুনাথ কেন প্রসাদ পায় না আমার সঙ্গে, বলছে না রঘুনাথ আপনার কাছে একটু কেমন মনে করেন, তা উনি ভিক্ষা করে প্রসাদ পায়। জগন্নাথ মন্দিরে সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করেন, সেখানে যা পান তাই গ্রহণ করেন। বলছে একটা ভালো বৈরাগ্যের কীর্তন, ভিক্ষা করে জীবন যাপন করবে, এটা জগন্নাথ ঠিক করেছে। মহাপুর যাতায়াতের ফলে সময় মন্দিরে যাওয়া রঘুনাথকে দেখেন। কিছুদিন পরে সিংহদ্বারেও রঘুনাথকে দেখতে পেলেন না, গোবিন্দকে জিজ্ঞাসা করে রঘুনাথকে তো আর জগন্নাথ মন্দিরের সিংহদ্বারে দেখতে পায় না কোথায়। বলছে রঘুনাথ মনে করে ভিক্ষা করা বেশ্যাবৃত্তির মতন, বেশ্যারা যেমন ক্যান্ডিডেটের জন্য অপেক্ষা করে থাকে, কালকে দেখলে মনে করে এর কাছ থেকে কিছু পাবো, চলে গেল আর একজন আসছে এর কাছে, তা ভিক্ষা করা মানে কারো উপর অপেক্ষা করে থাকা, কারো উপর নির্ভর করে থাকা। বৈষ্ণব হইয়া যে বা করে পরাপেক্ষা, কার্য সিদ্ধি নহে কৃষ্ণ করে উপেক্ষা। বৈষ্ণব হয়ে কেউ যদি অন্যের উপর নির্ভর করে থাকে, কৃষ্ণের উপর নির্ভর বাদ দিয়ে এই আমাকে দেখবে এই করবে, এটা ঠিক না, কৃষ্ণ তাকে উপেক্ষা করে। সেই জন্য রঘুনাথ সিংহদ্বারে আর ভিক্ষা করে না, কি করে আনন্দ বাজারে প্রসাদ বিক্রির পরে, কয়েকদিন বিক্রি না হলে যেটা একেবারে গাভীও খায় না সেগুলো যখন ফেলে দেয় ড্রেনে, সেই পচা অন্ন সেই সেই প্রসাদ কি করে রঘুনাথ জলে ধুয়ে ওটাই খায়। চিন্তা করুন, তার বাবা অনেকবার টাকা পাঠিয়েছে, প্রথমে টাকা নিতেন বৈষ্ণব সেবা করে দিতেন, যা টাকা পেতেন সব বৈষ্ণব সেবা, তার কিছুদিন পরে টাকা নেওয়াও বন্ধ করে দিলেন, বললেন না বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মন হইলে নয় কৃষ্ণের স্মরণ। বাবার টাকাও বৈষ্ণব সেবার জন্য নিলেন না। তিনভাবে রঘুনাথ পুরী ধামে মহাপ্রভুর কাছে ছিলেন এবং মহাপ্রভু মাকে স্বরূপ দামোদরের কাছে অর্পণ করেছিলেন, সেই জন্য রঘুনাথকে বলা হতো স্বরূপের রঘু। মহাপ্রভু যখন অপ্রকট হলেন, স্বরূপ দামোদর যিনি ললিতা সখী, তিনি কি করলেন, মহাপ্রভুর বিরহে এত কাতর হলেন, মূর্ছিত হয়ে গেলেন, আর ওনার আর মূর্ছা ভাঙল না, ওখান থেকে উনি গোলক ধামে চলে গেলেন। কিন্তু রঘুনাথ এদিক দেখলেন মহাপ্রভু অপ্রকট হয়ে গেছে, আর আমার আশ্রয় স্বরূপ দামোদর, উনিও তার বিরহে অপ্রকট হয়ে গেলেন, আমি কি করে বেঁচে থাকব। তখন উনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, এখান থেকে আমি বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে গোবর্ধনের উপরে চড়ে ওখান থেকে ঝাঁপ দিয়ে মারা যাব। এই সংকল্প করে উনি বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে গিয়ে ভাবলেন এখানে রূপ গোস্বামী সনাতন গোস্বামী আছে, একবার ওনাদের চরণ দর্শন করি, তারপরে দেহ ত্যাগ করব। আর যখন ওনাদের চরণ দর্শন করলেন, ওনারা রঘুনাথের মনের কথা বুঝতে পারলেন, নিজের তৃতীয় ভাই করি সঙ্গেতে রাখিলাম, মরিতে দিলেন, মরতে দিলেন না, তাকে দেহ ত্যাগ করতে দিলেন না, এবং দুই ভাই আছে তৃতীয় ভাই হিসাবে তাকে সঙ্গে রাখলেন। আর এই রঘুনাথ কি করেন, রাধাকুণ্ডে থাকতেন, উনি সব সময় গৌরাঙ্গের লীলা কথা আলোচনা করতেন, ভক্তরা শুনতেন। আর সেটাই পরবর্তীকালে সেই কথা শুনে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চৈতন্যতে লিখেছেন, যা চৈতন্য ভাগবতে মহাপ্রভুর অন্তর্লীলা যেটা বর্ণনা নেই, সেটা রঘুনাথের কাছ থেকে শুনে সেটা পরবর্তীকালে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বৈষ্ণবদের আদেশ অনুসারে বা অনুরোধ অনুসারে মদন গোপালের আজ্ঞামালা নিয়ে চৈতন্য চৈতন্যিত লিখলেন। তিনি রঘুনাথ দাস গোস্বামী মনোশিক্ষা যখন রাধাকুণ্ডে ছিলেন, তিনি মনোশিক্ষা শ্লোক লিখে আছেন, আর সেই কথা বর্ণনা করতে যে ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন, ব্রজধাম নিত্যধাম রাধা কৃষ্ণ দুইজন লীলা দেশে আত্মনু হইয়া, ধাম সহ গৌড় দেশে প্রকট হইলা এসে নিজ নিত্য পারিষদ লইয়া। ব্রজধাম নিত্যধাম রাধা কৃষ্ণ দুইজন লীলা বেশে একতন হইয়া, কে সে? শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য, ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সে, তাই লীলা বেশে একতন হইয়া, ধাম সহ গৌড় দেশে প্রকট হইলা সে নিজ নিত্য পারিষদ, নিজের পার্শ্বদের নিয়ে আসলেন, নিজের ধামকে নিয়ে আসলেন। ভক্তিবিনোদ ঠাকুর আরো জায়গায় গাইছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার সদস্য ধাম সহ অবতরে, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভক্তের প্রাণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার সদস্য ধাম সহ, সিও ধামকে নিয়ে এসেছেন, নিজের পার্শ্বদেরকে নিয়ে এসেছেন, নিয়ে জগতে প্রকট হয়েছে, ধাম সহ গৌড় দেশে প্রকট হইলা সে নিজ নিত্য পারিষদ লইয়া। মন তুমি সত্য বলি যা, এখান থেকে মনের শিক্ষা শুরু হয়েছে। ভক্তিবিনোদ ঠাকুর ইন্ট্রোডাকশন দিচ্ছেন, এই কীর্তনটা শ্লোকের অনুবাদ না, এটা হচ্ছে ওনার ইন্ট্রোডাকশন। কি বলে, মন তুমি সত্য বলি জানো, নবদ্বীপে গৌর হরি নাম সংকীর্তন করি, প্রেমামৃত গৌরে কইল দান, সন্ন্যাসের ছল করি নীলাচলে সেই হরি, শ্রীকৃষ্ণ চৈতন্য যতীশ্বর, সেই গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপ লীলা করলেন, গৃহস্থ লীলা চব্বিশ বছর শেষে যেই মাঘ মাস তার শুক্লা পক্ষে প্রভু করিলা সন্ন্যাস, সন্ন্যাস করিয়া কইল নীলাচলে বাস। তাই সন্ন্যাসের ছল করে নীলাচলে সেই হরি শ্রীকৃষ্ণ চৈতন্য যতীশ্বর, সন্ন্যাসের ছল করে নীলাচলে চলেছে। সেখানে গিয়ে উনি কি করলেন, চব্বিশ বছর সন্ন্যাস গ্রহণ করলেন, সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে গেলেন। সেখানে গিয়ে উনি কি করলেন, দামোদর রামানন্দ লয়ে করি পরানন্দ, স্বরূপ দামোদর আর রামানন্দ রায় দুইজন হচ্ছেন ললিতা সখী বিশ্বকা সখী, কৃষ্ণ লীলা যারা ললিতা বিশ্বকা তারাই হচ্ছে স্বরূপ দামোদর তারা আর রামানন্দ রায়। তাই দামোদর রামানন্দ লয়ে করি পরানন্দ গুরু তত্ত্ব জানায় বিস্তর, মহাপ্রভু স্বরূপ দামোদর রামানন্দ রায় তাদের নিয়ে গুরু তত্ত্ব আলোচনা করতেন, এবং মহাপ্রভু সেই গুরু তত্ত্ব রঘুনাথকে শিক্ষা দিলেন। কি বললেন, রঘুনাথের সেই তত্ত্ব শিখাইয়া পরমার্থ পাঠাইলা শ্রীরূপের কাছে, শ্রীদাস গোস্বামী ব্রজে রূপ সহ কৃষ্ণ ভজে মনশিক্ষা শ্লোক লিখিয়াছে। রঘুনাথে সেই তত্ত্ব, রঘুনাথ গোস্বামীকে সেই তত্ত্ব মহাপ্রভু যে গুরু তত্ত্ব ওনার আস্বাদন করেছেন সেই গুরু তত্ত্ব রঘুনাথকে শিক্ষা দিলেন, রঘুনাথ সেটাই রঘুনাথে সেই তত্ত্ব শিখাইয়া পরমত পাঠাইলা শ্রীরূপের কাছে, শ্রীদাস গোস্বামী ব্রজে রূপ সহ কৃষ্ণ ভজে, দাস গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী রূপ সহ কৃষ্ণ ভজন করতেন আর ওখানে বসে এই মনশিক্ষা শ্লোক লিখেছেন। এখন ভক্তিনাথ ঠাকুর বলছে, তাহার দাসের দাস হইতে যার বড় আস এ ভক্তি বিনোদ অকিঞ্চন, মন শিক্ষা ভাষা গায় কোথায়, হ্যাঁ যথাশুদ্ধ ভক্ত পায় কৃপা করি করেন, দয়া করি করেন। এটা কোথায় আলোচ্য বিষয়, শুদ্ধ ভক্ত সব। তাই আপনারা ভক্ত বা ভক্ত আপনারা এসছেন শ্রবণ করার জন্য, কিন্তু আমি সত্যিকারে এই ব্যাপারে অযোগ্য, কিন্তু আমার মনে হয়েছে ভক্ত সঙ্গে যদি আলোচনা করি তাহলে আপনাদের কৃপায় কিছু হৃদয়ে স্ফূর্তি আসতে পারে, সেই জন্য আমার এই ইচ্ছাতে আমি আপনাদের বলেছি যে আমি এরকম আলোচনা করতে চাই, কিন্তু সত্যিকারে এত গুরু তত্ত্ব এই ব্যাপারে আমার যোগ্যতা নেই, কিন্তু কি বলে মুখস্থ বিদ্যা কিছু হয়তো আছে, কিন্তু অ্যাকচুয়ালি যে বিদ্যা থাকার কথা যেটা বললাম বিজ্ঞান সেটা নেই, কিন্তু এটা হতে পারে ভক্তের কৃপাতে এর সব সম্ভব, সেই জন্য শাস্ত্র পড়েও বোঝা যায় না, সেই জন্য সাধু সঙ্গে দরকার হয়, সেই জন্য বলছেন যাহ ভাগবত পড়ো গিয়া ভাগবতের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চল, ভাগবত পড়তে হয় ভক্ত সঙ্গে। তাই আপনারা ভক্ত আর আমাকে কৃপা করবেন, আমি এরপরে যেটা মনশিক্ষার উপরে যেটা রঘুনাথ দাস গোস্বামী ভক্তিবিনোদ ঠাকুর বলছে সেটার উপরে আমি কিছু বলার চেষ্টা করব আপনাদের সঙ্গে, কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, এটা প্রার্থনা আপনাদের কাছে। প্রথম শ্লোক হচ্ছে আপনারা বোর্ডে পড়তে পারছেন, হ্যাঁ আমি যদি বলি আপনারা দেখে দেখে পড়তে পারবেন, সবাই বলো গুরু গোষ্ঠে গোষ্ঠালেষু সুজনে ভূষণ গণে সমন্ত্রে শ্রী নাম্নি
ব্রজ নব যুব দন্দ স্মরণে সদাদম্বম হিতা কুরু রতিম পূর্বাম মতি তরা মায়ে ভ্রান্ত ভ্রান্তর ভাত চটু ভীর ভি যাচে ধৃত পদ গুরু গোষ্ঠী গোষ্ঠালে সুজন ভূষর গণে শ্রীমন্ত্রে শ্রীনামনি ব্রজ যুব দন্দ সরণে সদাদম্বম হিতা কুরু রতিম পূর্বামতি তরা মায়ে ধাতুষ চটু ভুইর ভিজাচে ধৃতপ সবাই দেখুন বলছেন হে ধাত নর তুমি দম্ব পরিহার পূর্বক সবাই আমার সঙ্গে প্রথম শ্লোকটা পড়তে পারেন বলুন হে ধাত নর তুমি দম্ব পরিহার পূর্বক গুরুদেবে শ্রীধাম শ্রী বৃন্দাবন ধাম শ্রী ব্রজবাসীগণ সজ্জনগণ বিপ্রগণ ইষ্টমন্ত্র শ্রীনাম এবং শ্রী রাধা কৃষ্ণরূপ রক্ষকের প্রতি সর্বদা অপূর্ব অতিশয় অনুরাগ ধারণ কর আমি তোমার চরণ ধারণ পূর্ব চাটুবাক্য শুনিয়ে দ্বারা ইহা প্রার্থনা করিতেছি অর্থাৎ চরণ ধরে প্রার্থনা করছি কার চরণ ধরছে ধরা হচ্ছে মন মনটা মনের চরণ ধরা হচ্ছে সেখানে তাকে বলছে তুমি হে মন তোমার চরণ ধরি তুমি দয়া করে স্মরণ অষ্ট তত্ত্ব মনে এই আত্মা তত্ত্ব তুমি সবসময় স্মরণ করো কি সেটা এই শ্লোকে পদ্য আকারে আমরা আলোচনা করতে পারি ভক্তি বিনোদ ঠাকুর বলছে মনে রাখবেন আটটা তত্ত্ব এখানে আলোচনা হবে এই শ্লোকে আটটা তত্ত্ব স্মরণ অষ্ট তত্ত্ব মন কি সেটা গুরুদেবে ব্রজগণে ব্রজভূমি বাসীজনে শুদ্ধ ভক্তে আর বিপ্রগণে ইষ্টমন্ত্রে হরি নামে যুগল ভজন কামে কররতি অপূর্ব যত প্রথম কি গুরুদেবে মনে থাকবে গুরুদেবে দ্বিতীয় কি ব্রজগণে তৃতীয় হচ্ছে ব্রজভূমি বাসীজনে ব্রজভূমি বাসীদের প্রতি শুদ্ধ ভক্তের প্রতি আর বিপ্রের প্রতি কয়টা হলো পাঁচটা ইষ্টমন্ত্র গুরুদেব যে মন্ত্র দিয়েছে হরিনাম কয়টা হলো আর যুগল ভজন কামে রাধা কৃষ্ণের যুগল ভজন এই আটটা এই বিষয়ে কররতি অপূর্ব যতনে হেম তোমার পাদপদ্ম ধরছি তুমি এই আটটা জিনিসের প্রতি খুব রতি জাগ্রত করো আসক্তি জাগ্রত করো এই আটটার প্রতি এই জগতে আমরা কতজনের প্রতি আসক্তি ছেলের প্রতি মেয়ের প্রতি টাকার প্রতি আত্মীয় স্বজনের প্রতি কিন্তু আসক্তি করতে বলছেন এই আট জনের প্রতি এবং এনা এই আট জনের কথা চিন্তাও করতে বলছেন আবার বলি গুরুদেবের দ্বিতীয় আপনারা দেখতে পাচ্ছেন সেটা বলতে সুবিধা হবে জোরে জোরে বলুন প্রথম কি দ্বিতীয় তৃতীয় ব্রজভূমি বাসীজন চতুর্থ শুদ্ধ ভক্ত, পঞ্চম বিপ্রগণ ব্রাহ্মণগণ, ষষ্ঠ ইষ্টমন্ত্র, সপ্তম হরিনাম, অষ্টম।